আপনারা আছেন এসবিএস বাংলা সঙ্গে।
অস্ট্রেলিয়ায় অশ্বেতাঙ্গ জনগোষ্ঠীর অভিবাসন খুব বেশি দিনের নয়। 1975 সাল পর্যন্ত অস্ট্রেলিয়ায় হোয়াইট অস্ট্রেলিয়া পলিসি ছিল, মানে শুধু শ্বেতাঙ্গরাই অস্ট্রেলিয়ায় অভিবাসন পেত। 1975 সালে হোয়াইট অস্ট্রেলিয়া পলিসি বাতিল হওয়ার পর ধীরে ধীরে পৃথিবীর অন্যান্য প্রান্তের মতো দক্ষিণ এশিয়া থেকেও অভিবাসন শুরু হতে থাকে। কিন্তু এর আগেও অনেক বাঙালি অভিবাসীদের কথা শোনা যায়। এমনই একজন মিস্টার মোহাম্মদ মোকসেদুল হক মিন্টু, যিনি মিন্টু হক নামে পরিচিত। তিনি অস্ট্রেলিয়া আসেন 1969 সালে মাইনিংয়ের চাকরি নিয়ে। এর কয়েক বছর পর তিনি একজন স্থানীয় নারীকে বিয়ে করে অস্ট্রেলিয়ায় স্থায়ী আবাস করেন। মিস্টার মোহাম্মদ মোকসেদুল হক মিন্টু এসবিএস বাংলাকে জানাচ্ছেন তার অস্ট্রেলিয়ায় অভিবাসনের স্মৃতি। মিস্টার মোহাম্মদ মোকসেদুল হক মিন্টু এসবিএস বাংলায় আপনাকে স্বাগতম। আপনি প্রথম কবে অস্ট্রেলিয়াতে আসলেন?
আমি আসছি 69 মাইনিং কোম্পানিতে। আমি রিটায়ার করেছি 4-5 বছর। প্রথমে আমাকে আমি পার্থে আসছি, কালগুলি বলে একটা জায়গা আছে।
আচ্ছা আচ্ছা, কালগুলি।
সেখানে আমার পোস্টিং ছিল। তারপরে 71 এর দিকে আমি বিয়ে করি। তারপরে আমি আমার প্রফেশন চেঞ্জ করলাম, কারণ হচ্ছে যে মাইনিং এ ওই যে ক্যাম্পে মানে ফ্লাইং ফ্লাই আউট করতে হয় অনেক, যেহেতু বিয়ে করছি সুতরাং একটা মানে এক জায়গায় থাকার জন্য আর কি। আমি পরে আমার ক্যারিয়ার চেঞ্জ করে আমি টিচিং এ জয়েন করছিলাম।
আপনি যখন আসলেন, আপনি একটা মাইনিং কোম্পানিতে জব নিয়ে আসলেন এবং আপনি সেখানে কালগুরলি নামে একটি স্থানে থাকা শুরু করলেন।
হ্যাঁ, ওখানে হেড অফিস ছিল। আমি সেখানে থাকি। কালগুরলি একটা ছোট শহর, তখন বোধ হয় 30,000 লোকের বসতি ছিল। এটা পার্ক থেকে 650 কিলোমিটার ইস্টে। তো যখন আমি আসছি তখন আমার খুব খারাপ লাগছিল, কারণ কোনো বন্ধু বান্ধব নাই, কিছু নাই, আমি অ্যাডজাস্ট করতে পারি নাই প্রথমে। তারপরে ওই 3-4 দিন থাকার পরেই আমাকে ওই যে ক্যাম্পে যাইতে হয়েছে মাইনিং এর, সেটাও প্রায় 200 কিলোমিটার দূরে কালগুলির থেকে। সেখানে আমরা ওই কয়েকজন ওই যে কোম্পানিতে যারা কাজ করে, এই 7-8 জন লোক ছাড়া আর কেউ ছিল না। আমাদের খাবার দাবার সব নিয়ে যেতে হইতো একসাথে। তো আমার তখন খুব খারাপ লাগছে। আমার মনে হয়েছিল যে আমার কাছে যদি রিটার্ন টিকেট থাকতো তাহলে আমি দেশ চলে যেতাম। টুক মি এ ইয়ার অর সো টু অ্যাডজাস্ট ইট, এই লাইফ, এই নোমাডিক লাইফ আর কি। কারণ আমরা 2 সপ্তাহ টাউনে থাকতাম, 3 সপ্তাহ ক্যাম্পে থাকতাম। তো টাউনে থাকলে কালগুড়িতে যখন ছিলাম খারাপ লাগে নাই, শহরের ভিতরে এখানে সেখানে যাওয়া যায়। কিন্তু ক্যাম্পে যখন গেছি তখন আমার আমার খুবই খারাপ লাগছে।
তো এমনি আপনি অস্ট্রেলিয়াতে আসার আগে আপনি আপনার পড়াশোনাটা কোথায় ছিল?
ঢাকা ইউনিভার্সিটি।
তো আপনি ওই মূলত ঢাকাতেই বড় হয়েছেন?
ঢাকাই আমাদের, আমি পড়াশোনা, জন্ম আমার নওগাঁয়, কিন্তু আমার বাবা মা, আমাদের বাড়ি, গ্রামের বাড়ি সবই ঢাকায়।
ঢাকায়। আচ্ছা আচ্ছা। আপনি অস্ট্রেলিয়াতে আসার পরে আপনি তখন পার্মানেন্টলি থাকা শুরু করলেন, মানে 1971 এর পর থেকে আপনি অস্ট্রেলিয়াতে পারমানেন্টলি থাকা শুরু করলেন। আচ্ছা, তো তখনকার একটু জার্নিটা একটু জানতে চাচ্ছি, তখন পরিবেশটা কেমন ছিল?
তখন খুব ছোট শহর, 7-7.5 লাখ লোকের বসতি পার্ক।
জি,
তখনও অস্ট্রেলিয়ায় কিন্তু হোয়াইট অস্ট্রেলিয়া পলিসি ছিল, বিরাজমান ছিল।
জি জি,
এটা এই পলিসিটা তুলেছে আমার মনে হয় গফ হুইটলাম 1975। তো তখন থেকে তো অস্ট্রেলিয়াতে অনেক কিছু চেঞ্জ হয়েছে। এই ফ্রি মেডিকেয়ার সিস্টেম আরম্ভ করছে। আমার খেয়াল আছে যে আমরা টেলিভিশন দেখার জন্য একটা সিডি তৈরি বছরে, সেটাও তুলে দিছে। তারপরে এডুকেশন ফ্রি করে দিচ্ছে সবার জন্য। পরিবর্তন আসছে তখন, আর তখন তখনই ইমিগ্রেশনটাও ইজি করে দিচ্ছে। আগে তো খালি একমাত্র হোয়াইট অস্ট্রেলিয়া ছাড়া অস্ট্রেলিয়াতে সেটেল করতে দিত না। এই 1971 এর পর থেকে আস্তে আস্তে এইগুলো সব রিল্যাক্স হয়েছে এবং গফুর ইসলামের সময় আরো রিল্যাক্স হয়ে গেছে।
তো সে সময় তো বাংলাদেশি কমিউনিটির কারোর সাথে কেউ ছিল না, ইভেন এমনকি সাউথ এশিয়ান কমিউনিটিও তেমন ছিল না।
সেরকম কিছুই ছিল না। 1965 এ ডক্টর মুশারফ আলী বলে এক ভদ্রলোক, উনি এখন অ্যাডিলেডে আছে, পারতে থাকতো, উনি আপনার এই পারতে থাকতো। আমি এসে উনার বাসায় প্রথম দু তিন দিন উঠছিলাম, তারপরে আমার নিজস্ব অ্যাকোমোডেশন দিয়ে চলে গেছি। তো উনি 1971 এর দিকে কি 72 এর দিকে অ্যাডিলেড চলে গেছে, উনি ওখানে বসবাস করতো। তো পার্থে তখন আমি একা পড়ে গেছিলাম আর কি, আপ টু 1978 পর্যন্ত। 77-78 এ এক ভদ্রলোক আসছিল ফিজিওথেরাপি কোর্স নিতে ঢাকা থেকে, এই উনি আর আমি দুজনেই বাঙালি ছিলাম। তারপরে 80 থেকে আস্তে আস্তে স্টুডেন্ট এবং পার্মানেন্ট রেসিডেন্ট এরা আসা আরম্ভ।
সেই সময়কার যে এনভায়রনমেন্ট বা এখনকার যে বর্তমানে যেরকম, সেই ক্ষেত্রে আপনার কি পার্থক্য চোখে পড়ে?
পার্থক্য চোখে পড়ে আপনি কয়েকটা উদাহরণ দিতে পারি। আমার খেয়াল আছে আমি যখন 73 থেকে চাকরি নিয়ে ঢুকলাম, আমি একটা গাড়ি কিনতে গেছিলাম, গাড়ির দাম $1900, ব্র্যান্ড নিউ গাড়ি ডাটসুন। আমি যেখানে বাড়ি করছি আর কি, জায়গাটা কিনতে গেছিলাম 75 এ, সেটার দাম ছিল $6100। তখন আমাদের বেতন ছিল $7900 বছরে, সেগুলো তো সব বদলাই গেছে। তারপরে রেস্টুরেন্ট হার্ডলি এনি বাংলাদেশি কিংবা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিলই না, সুতরাং খাবার দাবারের নিজের না পাক জানলে খাবার দাবারের জন্য খুবই অসুবিধা।
আপনাদের পরিবার সম্পর্কে একটু জানতে চাচ্ছি।
আমার আব্বা বাংলাদেশ আর্মি সত্যি কমিশনে চাকরি করতো, সেখান থেকে পরে উনি সাউথে জয়েন করেছেন, ইউনাইটেড নেশনস রোমে ছিল বহুদিন ওনার পোস্টিং। আমার আম্মা হাউসওয়াইফ ছিল সবসময়। আমরা চার ভাই তিন বোন প্রথমে ছিলাম। তো আমার দুই ভাই মারা গেছে, ওনারা মারা গেছে অস্ট্রেলিয়াতে, বড়জন এবং আমার ছোট ছোট জন অবশ্য গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছিল 1976 এ, বড়জন বার্ধক্যজনিত হিসেবে মারা গেছেন। হ্যাঁ, এছাড়া আমার আর নিকটতম আত্মীয় ছিল না।
অস্ট্রেলিয়াতে আপনার পরিবার, স্ত্রী ছেলে মেয়ে, তাদের সম্পর্কে একটু জানতে চাই।
হ্যাঁ, আমার ওয়াইফ অস্ট্রেলিয়ান, পলিশ অরিজিন অস্ট্রেলিয়ান, ওর সাথে আমার UWA ইউনিভার্সিটিতে পরিচিত। তো আমরা বিয়ে করেছি 1971 এ, ও আমাদের প্রথম বাচ্চা হয় 1985 এ ছেলে, তারপরে 1988 এ একটা মেয়ে হয়। ছেলেটি এই বছর ওই কারোপ্রাক্টর হয়ে বেরোবে ইউনিভার্সিটি থেকে, আর মেয়েটি ফার্মাসিস্ট, বিয়ে করছে, কোনো বাচ্চা কাচ্ছে না।
তো তাদের বাংলাদেশ সম্পর্কে কেমন ধারণা?
গেছে বাংলাদেশে দুই তিনবার, না আমার ছেলে তো বাংলাদেশ খুব লাইক করতো, মেয়েটার একটা বিটার এক্সপিরিয়েন্স হওয়াতে সে আর তারপরে আর বাংলাদেশে যেতে চায় না। ওই একটা গাড়ি আমরা যে ট্যাক্সি করে যাচ্ছিলাম আমার চাচার বাসায় শাহজাহানপুরে, আমরা থাকতাম বনানীতে, যাবার সময় রাস্তায় একটা বুড়ো ভদ্রলোক এই গাড়ির সাথে অ্যাক্সিডেন্টে খুব সিরিয়াসলি ইনজুরি হয়েছে এবং এটা ট্রমাটাইজ করছে ওকে খুব ভালোভাবেই, এবং আমার ওয়াইফও ছিল, দুজনেই খুব ট্রমাটাইজ হয়েছে।
ধন্যবাদ জনাব মিন্টু হক, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য।
আচ্ছা, থ্যাংক ইউ।
ফেসবুকে ফলো করুন SBS বাংলা, আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন।